You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আজ বুধবার, সেই বেদনা বিধুর ও গৌরবের 21 ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর 30তম সম্মেলনে 1999 সালের 17ই নভেম্বর 28টি দেশের সমর্থনে ফেব্রুয়ারির এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। এরপর 2008 সাল থেকে বিশ্বের 188 দেশের একযোগে এই দিবসটি পালিত হয়ে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি মাতৃভাষা দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে থাকলেও বাঙালি জাতি ও আমাদের বাংলাদেশের মধ্যে এর ইতিহাস ও তাৎপর্য যথাযথভাবে প্রচারিত হচ্ছে না বা এখনও হয় নাই। তবে বিশ্বব্যাপী 21 ফেব্রুয়ারি অনেক দেশেই স্থান করে নিয়েছে একটি আন্তর্জাতিক দিবস হিসাবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। শ্রুতি শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন 98.1 রেডিও 4EB থেকে প্রচারিত ব্রিসবেন বাংলা রেডিও। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার 8:30 থেকে 9:15 পর্যন্ত। আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন অনুষ্ঠান পরিচালনা করছি সাই চৌধুরী, এবং আমাকে প্যানেলে সহায়তা করছেন সুমিত মজুমদার।
সাহেব ভাই, থ্যাংক ইউ। আপনি আজকে এই যে 21 ভাষা দিবসে যে একটা স্পেশাল অনুষ্ঠান সেটা আপনি করছেন, খুব ভালো লাগছে আপনাকে আবার রেডিও মাঝে পেয়ে। 21 ভাষা শহীদদের স্মরণ করে এবং আমাদের বাংলা ভাষার প্রতি একটি শ্রদ্ধা জানিয়ে চলুন একটি গান দিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করি। চলুন আমরা মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা এই গানটি শুনে আসি। শ্রোতা বন্ধুরা, গানের পরে আবার ফেরত আসছি।
ঘাটে চাষা আমরি বাংলা ভাষা, মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা। পতি চণ্ডী গোবিন্দ হে মধুবঙ্কিম নবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন্দ হে মধুবঙ্কিম নবীন, ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধু বাসা আমরি বাংলা ভাষা, মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা। ভাষাতেই প্রথম বলে ডাকলু মায়ে মামা বলে, ওই ভাষাতেই প্রথম বলে ডাকলু মায়ে মামা বলে, ওই ভাষাতেই বলবো হরি, ওই ভাষাতেই বলবো হরি, হলে কাদা ভাষা আমরি বাংলা ভাষা, মোদের গরু মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা।
১৯৫২ সাল, আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। এ সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সাংস্কৃতিক কারণে রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন, কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে। বাঙালিদের মায়ের ভাষা বাংলার উপর এই ধরনের পাকিস্তানি আগ্রাসন মেনে নেয়নি সেদিনের বাংলার দামাল ছিলেরা। মায়ের ভাষা রক্ষার দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদী হয়ে নেমে পড়ে রাস্তায়, মিছিলে মিছিলে ফুঁসে ওঠে ঢাকার রাজপথ। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকরা সেই আন্দোলনকে মেনে নিতে পারেনি। তারা ভাষার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের পেটুয়া পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে রাজপথে নিহত হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের অপরাধ ছিল তারা তাদের মাতৃভাষা বাংলাকে ভালোবেসেছিল। পৃথিবীর আর সবার মতো তারা চেয়েছিল মাতৃভাষা বাংলায় কথা বলতে, কিন্তু শাসক শ্রেণী চায়নি তাদের রাজ্যে বাংলা ভাষার ব্যবহার চলুক, বাঙালিরা বাংলায় কথা বলুক। যদিও তারা জানত 1913 সালে বাংলায় কবিতা লিখে বাঙালি কবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বের কাছে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন, 1952 সালে ভাষার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নেমে শহীদ হয়েছেন তারা বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের অমর আত্মা। তাদের এই আত্মত্যাগের কারণে তৎকালীন পাকিস্তানি জান্তা ভয়ে ভীত হয়ে উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা করার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। বাংলা ভাষাই বাঙালিদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।
দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎ।
পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছেন। সে সময় শহীদের স্মৃতিকে অমর করার জন্য রাতারাতি তৈরি করা হলো শহীদ মিনার, কিন্তু রাতের অন্ধকারে পুলিশের বুটের আঘাতে গুড়িয়ে দেওয়া হলো সেই মিনার। বাঙালি জাতি তাতেও থেমে থাকেনি, শাসকদের পরাজিত করে ছিনিয়ে আনে বাংলায় কথা বলার ন্যায্য অধিকার।
আমি দাম দিয়ে কিনেছি বাংলা।
এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে পৃথিবীর 186টি দেশের নাগরিকেরা 21 ফেব্রুয়ারিতে আপন মাতৃভাষা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয়, আর এই কারণেই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল গৌরবের অধিকার বাঙালিদের।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে আমাদের এই ভাষা শহীদদের আত্মত্যাগ এবং তাদের যেই তাদের যে আন্দোলন সেটি এতদিন পরে সবার বিশ্বের সকল মানুষের প্রাণের ভেতরে পৌঁছে গেছে এবং সেটি একটি দাবি উঠেছে যে তাদেরকে স্মরণ করা উচিত এবং তাদের এই সমস্ত তাদের সম্পূর্ণ যে প্রচেষ্টা সেটির একটি স্বীকৃতি স্বরূপ এখন আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের বিভিন্ন দেশের মতো অস্ট্রেলিয়ারও বিভিন্ন শহরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়ে থাকে যথাযোগ্য মর্যাদার সাথে এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে। আমাদের ব্রিসবেনে অনেক বছর ধরে কিন্তু এটি পালিত হয়ে আসছে। সাইদ ভাই, আমি যেহেতু জানি যে ব্রিসবেনে যে বাংলা স্কুল আছে আমাদের, যেখানে আমরা আমাদের এখানে বেড়ে ওঠা যে শিশুরা রয়েছেন তাদেরকে আমরা আমাদের প্রাণের আমাদের মাতৃভাষা তাদের মাতৃভাষা যে বাংলা ভাষা সেটা চর্চা করানো হয় সেখানে, এবং অনেকদিন ধরে বাংলা স্কুল এটি করে আসছে। তার সাথে আপনি বেশ ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।
হ্যাঁ সুমিত, আমাদের ব্রিসবেন বাংলা স্কুলটি অনেকদিন ধরে হয়ে আসছে, মনে হয় মোস্ট প্রবাবলি 1992 সাল থেকে এটি চালু হয়েছেন। আমি যখন 11 বছর আগে আসি প্রথমে আমি বাংলা স্কুলে এসেছিলাম। অ্যাকচুয়ালি ডক্টর রাফিউল আলম ওনার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে বাংলা স্কুলে নিয়ে এসেছিলেন। এসে দেখি আমি তো অবাক হয়ে গেছি যে যেখানে আমি অস্ট্রেলিয়াতে আসার পরে 3 মাস কোনো বাংলাদেশি পাই নাই বা কথা বলি নাই তেমন, এখানে এসে দেখি একটি বাংলা স্কুল চলছে। এটি আমার আনন্দে মনটা ভরে গিয়েছিল। তারপর থেকেই প্রতি শনিবারই বলতে গেলে আমি বাংলা স্কুলে গিয়েছি। তো শ্রুতি শ্রোতামণ্ডলী, বাংলা স্কুল বলতে গেলে বলতে হয় অথবা আপনারা জানেন বাংলা স্কুল প্রতি বছরেই 21 ফেব্রুয়ারি করে আসছে। এর আগে বিভিন্নভাবে হয়ে এসেছিলো, এখন প্রতি লাস্ট তিন চার বছর ধরে বাংলা স্কুলে একুশে ফেব্রুয়ারিটি বড় করে বেশ বড় সড়ো আয়োজনে আয়োজন করে আসছেন। বাংলা স্কুলের এই একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে সহযোগিতা করছেন আমাদের বিভিন্ন ব্রিসবেনের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলি, যেমন ডক্টর সোসাইটি, পূজা অ্যান্ড কালচার সোসাইটি, বিভিন্ন স্টুডেন্ট গ্রুপগুলি যেমন ইকেও, কিউটি, তারপরে ব্রিসবেন বাংলা রেডিও, আমরা তো আছি, আমরা বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছি। তো সমিত, তুমি হয়তো জানো যে ব্রিসবেন বাংলা স্কুল একটি শহীদ মিনার করেছে এবং সেটা সেখানে ফুল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জাস্ট এই কোয়েশ্চেনটাই, মানে এই এই প্রশ্নটাই মাথার মধ্যে এসেছিল যে আমাদের আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে পালন, সেটার একটি অঙ্গাঙ্গী একটি একটি অংশ হচ্ছে শহীদ মিনার। যেখানেই হোক না কেন, কিছু না কিছু শহীদ মিনার কিন্তু আমরা তৈরি করি। এবং এই বাংলা স্কুল বা যে যে ভাষা দিবস যেভাবে উদযাপন করে আসছে শহীদ দিবস, সেখানে কিন্তু সবসময় একটি শহীদ মিনার আছে। এবং শহীদ মিনারটি তৈরি করেছেন আপনি নিজেই, সাইদ ভাই, আপনাকে কিন্তু অসংখ্যভাবে খুবই আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ, আমাদের এই সমস্ত বাঙালি সোসাইটি সবাই, আমরা যারা ব্রিসবেনে আছি, যে আপনি আপনার অনেকটা নিজেস্টাই প্রোঅ্যাক্টিভ প্রচেষ্টায় আপনি কিন্তু এই শহীদ মিনারটি দাঁড় করিয়েছেন। এবং এরপর থেকে এই শহীদ মিনারেই আমরা পুষ্পস্তবক দিচ্ছি, আমাদের শ্রদ্ধা নিবেদন করছি আমাদের ভাষার শহীদদের প্রতি। তো আমার খুব জানতে ইচ্ছা করে আসলে, আমিও যে বছর এসেছি সেই বছরই আমি দেখছি যে সেই বছর থেকেই দেখছি যে আপনি এটি তৈরি করছেন এবং আপনারই ব্যাকইয়ার্ডে তৈরি হচ্ছে জিনিসটা, খুবই নিশ্চয়ই খুবই ভালো লাগে, আমি অবশ্যই বলবো।
হ্যাঁ সুমিত, আমার তো অবশ্যই ভালো লাগে, না ভালো লাগলে হয়তো আমার আগ্রহ হতো না। আমরা যখন আমি যখন ব্রিসবেনে আসি, আসে দেখি যে এখানে আমাদের কোনো ফুল দেওয়ার নাই, যেখানে আমরা বাংলাদেশে থাকতে সেই রাত ১২টায় চলে যেতাম, সেই ঢাকা শহরে এই প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতাম ফুল দেওয়ার জন্য, অথচ আমাদের এখানে ওই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। পরে আমার মনে অনেক আগ্রহ হলো, পরে আমি যখন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত হলাম, তখন সবার প্রচেষ্টায় আমরা তখন একটা কার্ড দিয়ে একটা শহীদ মিনার বানাইলাম। পরবর্তীতে এখানে সবাই সহযোগিতা করেছেন, পরবর্তীতে কিউটি স্টুডেন্টগুলি একটা শহীদ মিনার বানালো, ওখানেও আমি সহযোগিতা করলাম। তো একটু একটি ভালো লাগা কাজ করে যে একটি শহীদ মিনার বানাইলাম, তারপরে বাংলা স্কুলের ছেলেমেয়েরা অথবা তোমরা যারা আছো সবাই এসে এটাকে রং করতেছে, এই যে একটা উৎসবের মতো। এবং আবার বেদনা মুখর একটু স্মৃতিও ওখানে চলে আসে যে এই দিনে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল ভাষার জন্য। তো আপনারা শ্রোতামণ্ডলীর, আপনারা সবাই আসবেন, যার ব্রিসবেন বাংলা স্কুল যেহেতু আয়োজন করছে, এটা ইন্দ্রপুর স্টেট হাই স্কুলে সকাল ১০টা থেকে ৩:৩০ পর্যন্ত চলবে। তো ১০টা থেকে ১২টার মধ্যে আপনারা ফুল দিতে পারবেন শহীদ মিনারের মধ্যে।
একটি প্রশ্ন মাথার মধ্যে এসছে যে এই যে শহীদ দিবস পালন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন একুশে ফেব্রুয়ারিতে, এইটা আমি দেখে এসেছি সবসময় বাংলা স্কুলই করছে, এটা কি সবসময় বাংলা স্কুলই করছে?
না, আসলে বাংলা স্কুল মনে হয় আগে করেছিল, তারপরে আমি যখন ২০১০-১১ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশনে সম্পৃক্ত হলাম, তখন আমরা প্রথম বড় করে ইকিউ ক্যাম্পাসের পাশে একটা গাইড পার্ক আছে, আমরা ওখানে প্রথম ২০১১ সালে শহীদ মিনার বসিয়ে আমরা ফুল দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তারপর থেকে এটা কন্টিনিউ হয়ে আসতেছে। তো এক্ষেত্রে একটি বলতে চাই, আমার মনের মধ্যে একটি মানে আশা বা যে আমি চাই বাংলাদেশে, আমরা যতগুলি এখানে বাংলাদেশে আছি, আমরা সবাই হয়তো ওই দিন আসতে পারি না ফুল দেওয়ার জন্য, বিভিন্ন সংগঠনগুলি যদি তারা নিজেরাই প্রচেষ্টা করে বিভিন্ন জায়গায় এই শহীদ মিনারটিতে ফুল দেওয়ার ব্যবস্থা করে থাকে, তাহলে আমার মনে হয় সবাই এতে ফুল দিতে পারবে এবং তারা ফুল দিয়ে আমাদের যেই ভাষা শহীদ তাদেরকে শ্রদ্ধা জানাতে পারবেন।
এই যে শহীদ মিনারটি আপনি তৈরি করলেন, আমরা আশা করি যে এই যে এই এটি একটি শহীদ মিনারটি সিম্বলিক, কিন্তু আমরা আশা করি যে পৃথিবীর অনেক শহরে ভাষা শহীদদেরকে উদ্দেশ্য করে স্থায়ী শহীদ মিনার তৈরি হয়েছে বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায়। এবং আমরা অবশ্যই কিন্তু আশা করি যে ব্রিসবেনে যদি এটা করা কখনো সম্ভব হয়ে থাকে, আপনি কি আশাবাদী এই ব্যাপারে?
হ্যাঁ সমীর, ভালো প্রশ্ন করেছে এটা। অ্যাকচুয়ালি আমরা ২০১১-১২ সালে আমরা যখন অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত ছিলাম, আমি ব্যক্তিগত এবং ওই সময় কিউ সিকিউরিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডক্টর লাবিব ছিলেন। আমরা ব্রিসবেন সিটি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা বেশ কয়েকবার মিটিং করেছি এবং আমাদের যে প্রজেক্ট প্লাস শহীদ মিনারের প্ল্যান, আমরা অ্যাকচুয়ালি ইংলিশ প্রজেক্ট হিসেবে আমরা ব্রিসবেন সিটি কাউন্সিলকে সাবমিট করেছিলাম এবং পরবর্তীতে আলোচনা চলে আসছে। কিন্তু যেহেতু এটি সরকারি ব্যাপার এবং আন্তর্জাতিক ভাষা দিবসের ব্যাপার, এটা আসলে সহজে সম্ভব না। তবে আশার আলো এই যে নিউ সাউথ ওয়েলস গভর্নমেন্ট এটাকে স্বীকৃতি দিয়েছেন অ্যান্ড ওনারা হয়তো একটা জায়গা পাচ্ছেন, ওখানে পারমানেন্ট শহীদ মিনার স্থাপন করতে পারবেন। তো আমরা এটা যদি আমরা আলোচনা চালিয়ে যাই অথবা সিটি কাউন্সিল অথবা আমাদের লোকাল গভর্নমেন্টের সাথে কথা বলতে থাকি, তাহলে হয়তো একদিন না একদিন আমরা একটা পারমানেন্ট প্লেস পাবো শহীদ মিনারের জন্য।
অবশ্যই। আমরা কি আরেকটি গান শুনে ফেলবো সাইদ ভাই?
হ্যাঁ, একটা গান শোনা যায়।
কি গান শোনা যেতে পারে, আপনার পছন্দের কোনো একটা গান শুনি।
আজকে যেহেতু ভাষা শহীদ দিবস, তো শহীদ দিবসে তো আমরা গান শুনছি, এর মধ্যে হয়তো আমরা একটা সবার জন্য একটা গান শুনি।
আচ্ছা, সাহিদ ভাই আমাকে আস্তে আস্তে বলছিলেন যে মিতালী মুখার্জির গাওয়া যেটুকু সময় তুমি থাকো পাশে গানটি তার খুবই পছন্দের। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা এই গানটি শুনেছি, খুবই মিষ্টি একটি গান। আজকের আবহাওয়ার সাথে এবং আজকের এই যে শহীদ দিবসের আলোচনা চলছে ঠিকই, কিন্তু তার সাথেও বাংলা ভাষায় তো সব রকমেরই ইমোশন, যে ভাব আমরা তো প্রকাশ করে থাকি, প্রেম এবং বিরহ কিন্তু তার একটি অংশ। তো এটি তার সাথে কোনোভাবে অসামঞ্জস্যপূর্ণ কোনো গান নয়। চলুন আমরা গানটি শুনে আসি।
Wire is back for 2018 on Radio 4EB. This is Community Radio's only national current affairs program covering topical news stories that may not be part of the daily news cycle. This year, The Wire will cover more stories of national interest as well as follow and report on the real issues facing our communities today. The Wire is broadcast daily on Radio 4EB at 5:30 a.m. and at 1 p.m. Monday to Friday. Listen to The Wire on demand on 4eb.org.au or see the stories online at thewire.org.au.
শ্রুতি শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন 98.1 থেকে প্রচারিত ব্রিসবেন বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 8:30 থেকে 9:15 পর্যন্ত। তো আপনাদেরকে এই প্রতি বুধবারের এই প্রোগ্রামটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শ্রোতা মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠানটি মিস করবেন বা সময়ের কারণে শুনতে পারেন নাই, আপনারা আমাদের গত 6 সপ্তাহের যে প্রোগ্রামগুলি হয়ে থাকে সেগুলি আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ব্রিসবেন বাংলা রেডিও রেডিও ফোরিবির ওয়েব পেজে গিয়ে শুনতে পারবেন। শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবারও 21শে বইমেলা চলছে, যেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলে আসে। তো এই বইমেলার মাঝে আমি বাংলাদেশের একটি বড় বইয়ের বাজার বাংলা বাজার, এই বাংলা বাজারটি কীভাবে আসলো আমি বলি। বাংলা বাজারে আমরা হয়তো অনেকে গিয়েছি বা যাই নাই, বা যারা যেতে পারি নাই, আমার মনে হয় একবার না, যারা বই ভালোবাসি একবার হলো বাংলা বাজারে গিয়ে ঘুরে আসা উচিত। এখানে অজস্র গলি, তারপরে ল্যান, এর গলিতে ঢুকলেই আপনি পাবেন বইয়ের গন্ধ, বিভিন্ন ধরনের বই। এখানে প্রতিদিন আসছে হাজারো লাখো প্রকাশকের বই, এখান থেকে চলে যাচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন লাইব্রেরিতে বই বিক্রি হচ্ছে। আর 21 মাসে এর বইয়ের বিশাল বড় একটা উৎসব, বিভিন্ন দেশের বই এর পাবেন। এর মধ্যে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এখানে প্রচুর বই প্রকাশিত হয়ে থাকে। বাংলা বাজার পুরান ঢাকার একটি অংশ, ব্রিটিশ শাসন আমল থেকে এটি হয়ে আসছে। এখানে আগেরকার দিনে বইয়ের পাড়া বলতে বাংলা বাজারই বুঝাইত এবং এখনও সেটি ধরে রেখেছে এর ঐতিহ্য। ব্রিটিশ আমলে এখানে কিছু বইয়ের দোকান ছিল, পরবর্তীতে কলকাতা থেকে কিছু পাবলিশার এসে এখানে বইয়ের দোকান বসিয়েছিলেন। এরপরে ইসলামিয়া লাইব্রেরি, তারপরে মল্লিক ব্রাদার্স, বিভিন্ন ধরনের বড় বড় প্রকাশকগুলি এখানে এসেছেন এবং এটি কন্টিনিউ করে যাচ্ছেন। তো সুমিত, তুমি কি বাংলা বাজারে গিয়েছিলে কখনো?
আমার অ্যাকচুয়ালি ওভাবে যাওয়া পড়েনি, আমি আশেপাশে তো অবশ্যই গিয়েছি, কিন্তু বাংলা বাজারে যে সেটা যাওয়া পড়েনি। আসলে যেটা হয়ে গেছে, আপনি এখনও ঠিক কথাই বললেন যে পাইকারি বাজারে যদি আমি মার্কেটটা চিন্তা করি, বাজারটা চিন্তা করি, তাহলে বাংলা বাজার অনন্য এবং অদ্বিতীয়। কিন্তু তার একটি অফশুট, মানে আমরা যেটাকে বলি যে হালকা একটা ব্রাঞ্চ শাখার মতো কিন্তু তৈরি হয়েছে নীলক্ষেতে। যে নীলক্ষেতে আমরা যারা ছিলাম ওই পাড়ায় এবং ওখানে যারা পড়াশোনা করতাম, আমি শিওর আপনিও ছিলেন ওখানে, অনেকেই ছিলেন ওদিক দিয়ে, এবং আমাদের কিন্তু মানে বেশ খানিকটা বিচরণ ছিল নীলক্ষেতে। হ্যাঁ, আমি জানি যে হয়তো যদি পাঠ্যপুস্তকের বাদে অপাঠ্যপুস্তক যদি আমি বলে থাকি তাহলে হয়তো বা অন্য কোথাও যাওয়া পড়তে পারে, কিন্তু পাঠ্যপুস্তকের জন্য কিন্তু আমাদের নীলক্ষেতটাই বেশ যাওয়া পড়তো।
হ্যাঁ, আসলে বইয়ের মেলা বলতে মানে 21শে ফেব্রুয়ারির সেই বইমেলা না, নীলক্ষেত কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সারা বছরের জন্য একটা বইমেলা,
সবসময়
অ্যাকচুয়ালি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ইউনিভার্সিটি ছেলেমেয়েরা যদি কারোর সাথে দেখা করতে চায় তাহলে বই মেলায় আসে, কেউ যদি বই উপহার দিতে চায় তাহলে নীলক্ষেতেই আসে,
নীলক্ষেতেই আসে। এবং ওখানে বেশ কিছু ব্যাপার কিন্তু আছে, কারণ নীলক্ষেতে ওখানে বেশ কিছু খাবারের দোকান ছিল, ফুটপাথ গুলো দিয়ে পুরনো বইয়ের দোকান বসত, এবং অনেক সময় আমরা যারা আমাদের সাধ্যের মধ্যে বই পড়ার জন্য আমরা অনেক সময় ফটোকপি বই পড়তাম। আমি জানি না এটা এই সময়ে বর্তমান সময়ের পাইরেসির বাজারে কতখানি এটা গ্রহণযোগ্য কথা, কিন্তু এটা সত্যি যে নীলক্ষেত যদি না থাকতো তাহলে হয়তো বা যে বই পড়ার যে হালকা পরিমাণে যে এখনো যে আবেদনটা আছে বা হালকা পরিমাণে একটুখানি হলেও যে একটা আগ্রহটা আছে, সেটা যদি এই নীলক্ষেত না থাকতো এবং ফটোকপি বইগুলো না থাকতো তাহলে হয়তো আসলে খুবই কঠিন হতো, কারণ আসল বইয়ের কিন্তু বেশ খানিকটাই দাম আছে, এটা কিন্তু সত্যি কথা।
আরেকটা ব্যাপার, হয়তো তোমার বাসা থেকে বই চুরি হয়ে থাকে তাহলে বইটা আবার তুমি নীলক্ষেতে নিয়ে খেতে পাও।
এই এই সেন্সে একটা কথা বেশ মনে পড়লো, আমার মামা যখন তার বয়স কম আর কি, আমরা এখন যে বয়সী তার থেকেও যখন আরো কম, সেবা প্রকাশনীর তিন গোয়েন্দা সিরিজ ছিল এবং মাসুদ রানা সিরিজ ছিল, যেটা বোধ হয় আমরা কম বেশি সবাই পড়েছি, একটু হলেও পড়েছি, কেউ বেশি পড়েছে কেউ কম পড়েছে। তো মামার অনেকগুলো ছিল এরকম, এবং আমার নানি উনি চিন্তা করতেন যে মামা এই বইগুলো পড়ার কারণে তার পড়াশোনা খুব ভালো মতো হচ্ছে না, এবং উনি সবসময় এই বইগুলোর খুব বিপক্ষে ছিলেন, কারণ এগুলো গল্পের বই এবং এগুলো পড়লে হয়তো বা পড়াশোনা হয় না, এরকম একটা তার আইডিয়া ছিল। তো আমার মামা উচ্চশিক্ষার্থে যখন উনি বিদেশ গমন করলেন, তখন সেই সুযোগে আমার নানি সমস্ত বই এসে দরে বিক্রি করে দিলেন ঠোঙালার কাছে। তো আমার মামার একটা ইয়ে ছিল যে ওনার একটা সিল ছিল এবং প্রত্যেকটা বইয়ের উপর উনি লিখে রাখতেন। আমার নানাবাড়ির নাম সান্তনা, তো উনি ওই ওনার যে ছোট একটা লাইব্রেরির মতো ছিল সেটা নাম দিয়েছিলেন উনি সান্তনা পাঠাকার, ওটা ধানমন্ডিতে। তো উনি হচ্ছে প্রত্যেকটা বইয়ের উপরে ওভাবে লিখে রাখতেন, একটা সিল ছিল, সিলগুলা দিয়ে উনি লিখে রাখতেন সান্তনা পাঠাকার, সান্তনা পাঠাকার, এবং নিজের সাইনটা দিয়ে রাখতেন। তো মামা যথারীতি বিদেশ থেকে এসে দেখলেন যে ওনার সমস্ত বই নাই হয়ে গেছে। তা আমিও খুব আপসেট হয়ে গেছিলাম যে এতগুলো বই কেন বিক্রি করা হলো। তো আমি যখন তারপরে নীলক্ষেত পাড়ায় যাওয়া শুরু করলাম, এবং সত্যি 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 আমি সেই মামার বইগুলো আবার নীলক্ষেতেই পেয়েছি। বিশ্বাস করবেন না সাইদ ভাই, মানে আমি এতটাই আনন্দিত হয়েছিলাম, মানে তখন আমি বইয়ের দাম চিন্তা করি না, আমি খালি বলছি এই বইগুলো দে আমার, তুই যতগুলো আছে তুই দে আমাকে, কারণ এগুলো আমার দরকার। তো জিনিসটা ঠিকই, কিছু কিছু ওই রকম জিনিস আবার ব্যাক করছে, আমি নানিকে যে দেখাচ্ছিলাম যে নানি দেখো তুমি এগুলো বিক্রি করে দিছিলে ঠোঙ্গালার কাছে, আমি আবার কিনে নিয়ে আসছি।
আসলে এটা একটা না গেলে না বুঝলে বোঝা যাবে না বইয়ের কতটা গুরুত্ব,
কত যে গুরুত্ব, কত যে স্মৃতি ওটার মধ্যে, এটা আসলে বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। আচ্ছা আরেকটা ব্যাপার চিন্তা করছেন নাকি, যে আজকাল এই খবর পড়ছিলাম যে খবরে ফেসবুকে বিভিন্নভাবে নিউজ শেয়ার হচ্ছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।
এটা একটা মজার ব্যাপার আসলে, যে ওপেন কোশ্চেন বা ওপেন বুক এক্সামের ব্যবস্থা সরকার চিন্তা করতেছে, এই প্রশ্নপত্র ফাঁসটা অনেকদিন ধরে হয়ে আসছে। আমাদের অথরিটি বা সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছেন এটাকে বন্ধ করার জন্য, কিন্তু কোনো মতে হয়ে আসছে না। তো এরপরও হয়ে আসছে। তো এই প্রশ্নপত্রে ফাঁসের যে উপকারিতা,
আমাদের উপকারিতা আছে,
হ্যাঁ আমাদের মাঝে কিছু বিশেষ মানে বিশ্লেষক অথবা কিছু অভিজ্ঞ মানুষ আসছেন যে প্রশ্ন ফাঁস করলে এর মধ্যে আবার কিছু উপকারিতাও আছে। তো আমি একটু পরে শুনে, এটা অ্যাকচুয়ালি আমি একটা নিউজ পেপার থেকে কালেক্ট করেছি, এই প্রশ্ন ফাঁকের যে উপকারিতাটা। আচ্ছা সুমিত, এর মধ্যে বলি, তুমি কি কখনো প্রশ্ন পেয়েছিলে যে পরীক্ষার আগে যে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিছো, এই ধরনের কি আগে হয়েছিল?
না, সৌভাগ্য বা দুর্ভাগ্য ভাগ্যবশত কখনোই এটা হয়নি আমার জন্য। তবে এখন উপকারিতা যদি আপনি বলেন তাহলে আশ্বাসটা বাড়তে পারে।
উপকারিতা যেমন প্রশ্ন ফাঁস হওয়াটা একটা বাঙালি আমাদের পয়লা বৈশাখের মতো, মানে এখানে যেমন পয়লা বৈশাখে যেমন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক কিছুই থাকে না, একটা অসাম্প্রদায়িক উৎসবের মতো, ফলে মানুষে মানুষে ভেদাভেদ কমেছে, মানে ছাত্র ছাত্রের মধ্যে ভেদাভেদ কমেছে এই প্রশ্ন ফাঁসটা হওয়ার কারণে। এটা উপকারিতা নাম্বার ওয়ান। আচ্ছা উপকারিতা নাম্বার টু এ যদি যাই, প্রশ্ন ফাঁসের ফলে মানুষে মানুষে যোগাযোগ বাড়ছে, উন্নত সমাজ গঠনে যা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা নাম্বার থ্রি আমরা সে যদি যাই, প্রশ্ন ফাঁসের যে উপকারিতা, একটা প্রশ্ন যে গোপনে এত তাড়াতাড়ি ছড়িয়ে যেতে পারে প্রশ্ন ফাঁস না হলে তা জানা যেত না। আচ্ছা প্রশ্ন ফাঁসের ফলে কিছু ছেলে মেয়ের ফেল করার হাত থেকে বেঁচে যাচ্ছে, ফলে বাল্য বিবাহ সংখ্যাও কমেছে। এটা হয়তো আগে হইতো যে হয়তো পরীক্ষা ফেল করছে, বাবা কি করবে, বাবা মা কি করবে, তারপর ছেলেকে বিয়ে দিত।
শুধু তাই না, আগে অনেক সময় প্রশ্নপত্র বাংলা চিঠিতে অনেক সময় কিছু মেয়ে ডেসপারেট হয়ে লিখে দিত, প্রিয় এক্সামিনার মানে প্রিয় পরীক্ষক, আমি যদি পরীক্ষা ফেল করি তাহলে আমাকে বিয়ে দিয়ে দেবে, প্লিজ আমাকে ফেল করাবেন না, যেভাবেই হোক আমাকে পাশ করাবেন, এই ধরনের বেশ চিঠি আমরা দেখে থাকতাম যে হিউমার হিসেবে আসতো। তো মেবি কথাটা সত্যি। তারপরে
পড়াশোনা করাটা একটা প্রচন্ড পরিশ্রমের কাজ, সেই অর্থে প্রশ্নের ফাঁসের ফলে কমছে শিশু শ্রম, মানে ছাত্র ছাত্রীদের যে শ্রমটা কমে যাচ্ছে এই প্রশ্ন ফাঁসের ফলে। প্রশ্ন ফাঁসের ফলে শিক্ষকদের চাপও অনেক কমে যাচ্ছে, যে পড়াশোনা করতে হয় না এই জন্য শিক্ষকদের প্রেশারটা কমে যাচ্ছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে যে বৈষম্য সেটা কমে যাচ্ছে। কিন্তু সহনীয় মাত্রায় প্রশ্ন ফাঁসের ফলে অভিভাবকদেরও অসহনীয় চাপ কমছে। তো এই প্রশ্ন ফাঁসের উপকারিতা আসলে আছেই, না হলে তো এটা ফাঁস হতো না।
আমি জানতে চাচ্ছি বিশ্লেষকরা যে কোথা থেকে এসেছেন, এত সুন্দর করে বিশ্লেষণ করেছেন, এত এরকম একটি যে একটা জাতীয় হয়েছেই একটি ব্যাপার চলছে এবং সেটি এত সুন্দর একটা চুলচেরা বিশ্লেষণ, একদম মনটা ছুঁয়ে গেল। আরেকটি গান হবে নাকি?
হ্যাঁ শ্রোতা মন্ডলী, তাহলে আমরা অনুষ্ঠানের মাঝে আরেকটি পর্বতে একটি গানে যাই।
ঠিক আছে, এই এটি হচ্ছে কেরু ঘর ব্যান্ডের একটি গান, গানটির টাইটেল হচ্ছে মাতৃভাষা। গানটি বেশ খানিকটাই মানে একটু অন্যরকমের গান, তো আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকুন এবং শুনতে থাকুন।
অহংকার করি অহংকার করি অহংকার করি অহংকার
শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছেন 98.1 ব্রিসবেন বাংলা রেডিও। এটি প্রচারিত হয় প্রতি বুধবার সন্ধ্যা 8:30 থেকে 9:15 পর্যন্ত। তো শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে গেছি। তো এর মাঝে আবার আপনাদেরকে মনে করে দিই, ব্রিসবেন বাংলা স্কুল, বাংলা ল্যাঙ্গুয়েজ স্কুল আয়োজন করতে যাচ্ছে 21 ফেব্রুয়ারি প্রোগ্রামটি এই শনিবারে। যেহেতু 21 ফেব্রুয়ারি আজকের দিন, আমাদের যেহেতু সরকারি ছুটি না বা উইকেন্ড না, এই জন্য আমরা এটি উইকেন্ডে শনিবারে নিয়ে গেছি। ব্রিসবেন বাংলা স্কুল এই অনুষ্ঠান আয়োজন করেছেন ইন্দ্রপলি স্টেট হাই স্কুল ওয়ার্ড স্ট্রিটে। আর এটা হবে সকাল 10:00 থেকে 3:30 পর্যন্ত, 10:00 থেকে 12:00 পর্যন্ত আপনারা শহীদ মিনারে ফুল দিতে পারবেন। আর আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ফুল দেওয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। তারপরে ফুল দেওয়ার পরেই আমাদের ব্রিসবেন বাংলা স্কুলের অথরিটি কিছু স্পিচ দিবেন, এরপরে তারা চলে যাবে মেইন অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ব্রিসবেনের বিভিন্ন সংগঠনগুলি, সঙ্গীত, নৃত্য এবং অন্যান্য কালচারাল প্রোগ্রাম আয়োজনে পার্টিসিপেট করে থাকবেন। তো শ্রোতা মণ্ডলী, আমি একটা ছোট্ট একটা নিউজ দেই। নিউজটা হলো যে অস্ট্রেলিয়ায় আমাদের গভর্নমেন্ট প্রতি বছরে অস্ট্রেলিয়ান সিটিজেন অব দ্য ইয়ার একটা অ্যাওয়ার্ড দিয়ে থাকেন। এবার এটি পেয়েছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত রাশেদ শ্রাবণ, উনি নিউ সাউথ ওয়েলসে থাকেন। সামাজিক কাজে যে বিশেষ অবদানের জন্য প্রতি বছর সিটিজেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এই বছর সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাংবাদিক রাশেদ শ্রাবণ। শুক্রবার এই সম্মাননা দেওয়া হয় সিটি অফ ব্যাংকটাউন ক্যান্টারবুরি থেকে। একমাত্র বাংলাদেশি হিসাবে রাশেদ শ্রাবণকে এবার এই সম্মাননার জন্য মনোনয়ন দেওয়া হয়। সম্মাননা গ্রহণ করেন রাশেদ শ্রাবণ, বলেন, আমি কোথা থেকে এসেছি, কীভাবে এসেছি, কোন বর্ণের সেটা বড় বিষয় নয়, আমি একজন অস্ট্রেলিয়ান, সেটাই আমার বড় পরিচয় এবং আমার ব্যাকগ্রাউন্ড, আমি বাংলাদেশি। রাশেদ শ্রাবণের জন্ম নোয়াখালী জেলায়। তিনি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাং থেকে ব্যবসায় প্রশাসন বিভাগে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর রাশেদ অস্ট্রেলিয়া আসেন। তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে মানব সম্পদ ও ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের স্নাতক ডিগ্রি সম্পন্ন করে তিনি এখন পিএইচডি করছেন। তো আমাদের জন্য এটা একটা গর্বের ব্যাপার যে উনি একটা সিটিজেন অব দ্য ইয়ার একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। শ্রোতা মণ্ডলী, আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে এসে গেছি। তো সুমিত, আমরা মনে হয় অনুষ্ঠান
হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানটি এখন রিলিজ করে দিতে হবে। আগামী অনুষ্ঠান শোনার আবার আমন্ত্রণ রইল। সাইদ ভাইকে আবার আসার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সাথে সুস্থ থাকবেন এবং সাথে থাকুন, শুনতে থাকুন। শুভ সন্ধ্যা।
শুভ সন্ধ্যা।
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
مجله رادیویی همراه،
کاری از جوانان بخش فارسی زبان رادیو 4EB.
عزیز تنها نمان به در کین درد مشترک هرگی هرگز جدا جدا درمان نمی‌شود.
سلام عرض می کنم حضور شما.
Hello and welcome to the Weekly Post.
همراه شو عزیز.
چقدر خوبی ما.
سلام، شب خوش. به یه قسمت دیگه و آخرین قسمت از مجله رادیو همراه خوش اومدید. امشب چهارشنبه دوم اسفند 1396 برابر با 21 فوریه 2018 است و صدای ما رو از رادیو فوریبی شهر بریزبن، مرکز ایالت کوینزلند استرالیا میشنوید. قبل از اینکه برنامه امشب رو شروع کنم، لازمه که یه تسلیت عرض کنم به مناسبت فوت 66 نفر از هموطنان عزیزمون در سانحه هوایی پرواز تهران یاسوج. امیدوارم که باقی موندگان ایشون بتونن آرامش پیدا کنن. همونطور که از طرق مختلف به اطلاعتون رسونده بودیم، این برنامه، برنامه اختتامیه مجله رادیو همراه، برنامه‌ای که دقیقاً 8 سال پیش در تاریخ 22 فوریه 2010 فعالیت خودش رو شروع کرد و طی این سالها همواره سعی کرد تا صدای مستقلی باشه برای جوانای ساکن کوینزلند و با شنوندگان خودش خبر، موسیقی، موضوعات جالب و هیجان انگیز رو از اقصی نقاط بریزبن، استرالیا و نقاط مختلف دنیا به اشتراک بذاره. تو 8 سال گذشته لحظات بسیار خوبی رو در کنار شما شنوندگان عزیز داشتیم و تجربیات بسیار ارزشمند و شیرین رو کسب کردیم. تجربیاتی قطعاً به خود ما هم کمک خواهد کرد که تو مقاطع مختلف زندگیمون باز هم بتونیم به نحوی خدمتگزار جامعه مهاجر ایرانی باشیم. اما یه حقیقتی خب باید تو زندگی قبول کرد و اونه که هر آغازی پایانی داره و پایان داستان مجله رادیو همراه هم که دقیقاً 8 سال پیش شروع شد امشب هستش. تو طی این سالها بیش از 40 نفر از جوانای ایرانی ساکن بریزبن تو مجله رادیوی همراه نقشی ایفا کردن و باعث شدن که چرخای این برنامه به جلو بره. من برای برنامه امشب که برنامه پایانی، سعی کردم از همه اونا دعوت کنم که به استودیو بیان. خب بر اساس جبر جغرافیایی و این همه سالها که گذشته خیلی اصلا تو بریزبن نیستن، خیلی هم که خب تو سوشال میدیا نباشن ارتباط باهاشون سخته. به هر حال سعی کردیم الان یه فکرم 12-13 نفری جمع شدیم توی استودیو. چند نفر هم که نتونستن برامون فایل صوتی فرستادن، پیغام همه رو خواهیم شنید تو این برنامه. منتها قبل از اینکه برنامه شروع شه، یکی از اعضای کمیته گروه فارسی هم تو استودیو هستن، آقای ولی فاضل، وایس کانوینر رادیو. من دوست داشتم که از طرف کمیته فارسی برنامه رادیوی فارسی، رادیوی فوری بی، گروه فارسی رادیو فوری بی، یک پیامی داشته باشیم از طرف آقای وحید فاضل. خیلی ممنون آقای وحید فاضل. سلام.
منم سلام عرض میکنم